রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর চরম মাত্রার নৃশংসতা এবং গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করেছে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। এই খবর নিশ্চয়ই আপনারা জানেন, আমরা জানার চেষ্টা করব এর পরে কি হতে যাচ্ছে, কি হলে যথাযথ বিচার হতে পারে, সেক্ষেত্রে বিশ্ব নেতা এবং বিশ্ব মোড়ল হিসেবে যাদেরকে আমরা চিনি সেই সব দেশ কি ভূমিকা পালন করতে পারে তা জানার জন্যই আমাদের আজকের এই আলাপন। এবং আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, আমাদের সঙ্গে ঢাকা থেকে যুক্ত হয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের পক্ষে প্রতিনিধিত্বকারী ও রোহিঙ্গাদের পক্ষে সক্রিয়বাদী অ্যাডভোকেট রাজিয়া সুলতানা, এবং আমাদের সঙ্গে আরও রয়েছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে।
ধন্যবাদ।
এবং একই সঙ্গে আমরা আসলে মাঠ পর্যায়ে জানার চেষ্টা করব যে রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে যে মামলা হলো সেই বিষয়টিকে রোহিঙ্গা ক্যাম্পে থাকা রোহিঙ্গারা কেমন ভাবে দেখছেন, তারা কি প্রত্যাশা করছেন, সেগুলো জানাবেন আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিল। শাকিল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমাদের সঙ্গেই থাকুন। আমরা আসলে শুরু করতে চাই আরেকটি সংবাদ দিয়ে, এবং সেটি হচ্ছে রোহিঙ্গাদের উপর সংঘটিত অপরাধ এবং তাদের জোরপূর্বক দেশত্যাগের ঘটনার তদন্তে সবুজ সংকেত দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। আইসিসির প্রাক বিচারিক আদালত তিনের অনুমোদন পাওয়া গেছে, এবং এ বিষয়ে ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী একটি রিপোর্ট পাঠিয়েছে। আমরা একটু সেটি শুনে তারপর আলোচনায় যেতে চাই।
আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছর জুলাই মাসে তদন্ত শুরুর জন্য প্রসিকিউটর যে আবেদন করেছিলেন প্রাক বিচারিক আদালত তাতে সম্মতি জানিয়েছে। আইসিসির নথি অনুযায়ী নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিরা সর্বসম্মতভাবে তদন্ত শুরু করার দাবি জানিয়েছেন। তাদের মতে বিচার ও দায়বদ্ধতা নিশ্চিত করা গেলেই কেবল এই ধরনের সহিংসতা ও নির্যাতনের অবসান ঘটতে পারে। 2010 সালে বাংলাদেশ আইসিসির রোম সনদে অনুস্বাক্ষর করলেও মিয়ানমার এখন পর্যন্ত এতে স্বাক্ষর করেনি। আইসিসির প্রাক বিচারিক আদালতের 58 পৃষ্ঠার রায়ে বলা হয়েছে, এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে যে ব্যাপক ভিত্তিক এবং পদ্ধতিগত সহিংসতার কারণে রোহিঙ্গা জনগোষ্ঠীর জোরপূর্বক দেশত্যাগের মতো ঘটনা ঘটেছে যা মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। প্রাক বিচারিক আদালত মনে করে পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে উপনীত হয়েছে। 6 লাখ থেকে 10 লাখ রোহিঙ্গা মুসলিম জবরদস্তিমূলক কার্যক্রমের কারণে মিয়ানমার থেকে বাস্তুহারা হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। প্রসিকিউটরের অফিস এখন স্বাধীন ও নিরপেক্ষভাবে তথ্য প্রমাণ সংগ্রহের কাজ শুরু করবে। আলামত সংগ্রহের ক্ষেত্রে তাকে কোনো সময় বেঁধে দেওয়া হয়নি। তথ্য প্রমাণ পাওয়া সাপেক্ষে প্রসিকিউটর প্রাক বিচারিক আদালতে অভিযুক্ত ব্যক্তির নামে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করতে পারবেন। রোম সনদ অনুযায়ী প্রতিষ্ঠিত এই আদালত অবশ্য অভিযুক্তদের গ্রেপ্তার বা দণ্ড কার্যকর করতে পারে না। সংস্থাটি এ ব্যাপারে সংশ্লিষ্ট রাষ্ট্রের প্রতি আহ্বান জানাতে পারে। এই প্রথমবারের মতো রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় কোনো আন্তর্জাতিক আদালতে তদন্ত হচ্ছে। তদন্ত শুরুর অনুমোদনকে স্বাগত জানিয়েছেন প্রসিকিউটর ফাতু বেনসুদা। এক বিবৃতিতে তিনি বলেছেন, এটি মিয়ানমার সহ বিশ্বের অন্যত্র নৃশংস অপরাধের শিকার ও নিপীড়নের জন্য ইতিবাচক বার্তা। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আবারও একটি আইনি প্রক্রিয়ার কথা আপনাদেরকে জানিয়ে তারপর আলোচনা যেতে চাই। আর্জেন্টিনায় এই সংক্রান্ত একটি মামলা হয়েছে, সব মিলিয়ে কি ধরনের মামলা হলো, কি কি অবস্থা আপনাদের সামনে রয়েছে, এখন আমরা আসলে বিশেষজ্ঞদের কাছ থেকে মন্তব্য জানতে চাই। রাজিয়া সুলতানা, আপনার কাছ থেকে প্রথম আসলে গাম্বিয়া যে মামলাটি করেছে সেটি নিয়ে একটু জানতে চাই, আপনি কিভাবে দেখছেন এই মামলাটিকে?
ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আসলে এটা একটা এক্সাইটেড মুভমেন্ট বলতে পারেন, আমি ওই দিন ওখানে ছিলাম। এটা একটা ইতিহাস, কারণ আমরা যারা রোহিঙ্গা আজকে আপনি 75 বছর বলেন আর 60 বছর বলেন, কিন্তু এটা ধাপে ধাপে কিন্তু এই মানে নিঃসংসতাটা মানে সহ্য করে আসছে, এবং লাস্টে যেটাকে বলছি 2016-17 একটা মানে সীমা ছাড়িয়ে যাওয়ার পরে কিন্তু এই ডিসিশনটা নেওয়া হয়েছে যে মানে এটা জেনোসাইড। কিন্তু আসলে এই জেনোসাইড কিন্তু শুধু 16-17 না, এটা কিন্তু 2012 কিন্তু আমরা এটাকে মানে অভিযোগ দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আমরা ওটাতে সাকসেস হয়নি। কিন্তু এখন যে জিনিসটা যেটা আমাদের যে রোহিঙ্গা জনগোষ্ঠী যেটাকে বলে একদম লাস্ট সীমানায় অত্যাচারের লাস্ট সীমানায় এসে কিন্তু এই স্টেপটা নেওয়া হয়েছে, কারণ এটা এখন সবার কাছে চাকুষ। এবং এটা নেওয়ার পরে যে জিনিসটা আমি ফিল করেছিলাম, এই প্রথম মনে হচ্ছে যে আসলে রোহিঙ্গারা মানুষ হিসাবে এখন গণ্য হচ্ছে। কারণ আমি প্রতিবারে সবসময় আমি বলতাম কি মানে আমরা মানে যেটাকে বলে অ্যানিমেলের যোগ্য না, আমরা জন্তুর যোগ্য না, হয়তো আমরা পোকামাকড়ের চেয়ে নিকৃষ্ট। এখন ওই দিন আমার মানে এত ইমোশন হচ্ছে লাগে ঠিক আজকে প্রথম ভাবলাম যে আমরা আজকে মানুষ হিসেবে আমরা আজকে বিচার চাইতে এসেছি। এবং গাম্বিয়ার মতো একটা দেশ যেটা খুবই একটা ছোট দেশ, কিন্তু ওনারা ওনাদের সাহসিকতা আজকে আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক আদালতে, এটা আমাদের কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, অনেক বড় পাওয়া। হয়তো বা এই মানে এই কেস ফাইলটা আমাদের হয়তো অধিকারের ক্ষেত্রে কিংবা আমাদের মানুষের ফিরে যাওয়ার, ওদের বাস্তবিকতা ফিরে যাওয়ার জন্য অত বেশি মানে কাজ করবে না, কিন্তু এটা ভাবছি যে এই মানুষগুলো যে জিনিসটা ফেস করেছে, যে ভায়োলেন্সটা ফেস করেছে, ওটা যেন আর কেউ না করে এবং সামনে তারা এটা একটা একটা যেটাকে বলে মানবতার নিঃসং মানবতার একটা একটা প্রহসন, যেটা সারা দুনিয়া দেখার পরে কিন্তু দুইটা বছর চোখের সামনে কিন্তু এখনো কিন্তু হচ্ছে, কিন্তু এখনো কিন্তু স্টপ হয় নাই। তো এটা রোহিঙ্গাদের জন্য অনেক বড় একটা ব্যাপার, এবং বিশেষ করে যখন আমি রোহিঙ্গা প্রতিনিধি, আমি বলতে গেলে আমি আজকে দুই বছর ধরে অ্যাডভোকেসি লেভেলে আছি এবং আমার জন্য এটা অনেক বড় একটা পাওয়া। ধন্যবাদ।
জি, আমরা একটু হুমায়ুন কবির আপনার কাছ থেকে জানতে চাই যে মামলার সামগ্রিক প্রক্রিয়া নিয়ে আপনি এখন পর্যন্ত যা হয়েছে আপনার মূল্যায়ন, এবং ভবিষ্যতে আসলে এই বিষয়ে কি হতে পারে আপনার অনুমান?
হ্যাঁ,
আমরা একটু হুমায়ুন কবির কাছ থেকে শুনে আবার আপনার কাছে ফিরব। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির, আপনি শুনতে পাচ্ছেন?
জি,
আপনি এই মামলা নিয়ে আপনার মূল্যায়ন এবং ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন?
ধন্যবাদ আপনাকে। আসলে গত দু বছর ধরে আমরা রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর মিয়ানমারের সামরিক বাহিনী কর্তৃপক্ষ এবং কিছু কিছু সামাজিক শক্তির যে নৃশংসতা আমরা দেখেছি, তাদের বিরুদ্ধে জাতিগত নিধনের যে প্রক্রিয়াটা দেখেছি, গণহত্যা দেখেছি, যুদ্ধাপরাধের মতো বিষয়গুলো যেগুলো ঘটেছে, এগুলো নিয়ে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় বেশ উচ্চকণ্ঠ থেকেছে বরাবরই। বাংলাদেশের দিক থেকেও আমরা যেটুকু আন্তর্জাতিক সম্প্রদায়কে সজাগ করা দরকার সে কাজটা করা হয়েছে, এবং আমি বলবো যে এখানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা যেমন এসছেন, আইসিসির প্রতিনিধিরাও এখানে এসছেন, এবং এই বিষয়টা নিয়ে কিন্তু একটা আমি বলবো যে রাষ্ট্রীয় পর্যায়ের পাশাপাশি কিন্তু নাগরিক সমাজ পর্যায়ে যদি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যদি বলেন, সেই জায়গাটাতে বোধ হয় এই দাবিটা বেশ শক্তিশালী ভাবেই আলোচিত হয়েছে যে শুধুমাত্র রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত করে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য করা হয়নি, তাদের বিরুদ্ধে যে নৃশংসতা, যে অত্যাচার, যে অপরাধ সংগঠিত হয়েছে, এগুলোরও কিন্তু বিচার প্রয়োজন। এবং সেই কথাটা কিন্তু জাতিসংঘের আপনি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বলেন, ইন্ডিপেন্ডেন্ট মেকানিজম বলেন, এবং বিভিন্নভাবে কিন্তু এই বিষয়টা আলোচিত হয়েছে, এবং সেই ধারাবাহিকতাতেই আমি বলবো যে গত এক সপ্তাহে এই তিনটা বিষয় আমাদের লক্ষণীয়, এবং তিনটা জায়গাতে আমরা তিনটা বিচারিক প্রক্রিয়াতে উল্লেখযোগ্য অগ্রগতিটা দেখতে পেয়েছি। একটা হচ্ছে যে আপনি গাম্বিয়ার কথা বললেন, আমরা যদি একটু পেছনে যাই তাহলে গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন যখন চলছিল তখন কিন্তু ওআইসি একটা মোটামুটি সিদ্ধান্ত বা একটা আলাপ আলোচনা হয়েছিল যে তারা এই বিষয়টা নিয়ে আন্তর্জাতিক আদালত বা আদালতের শরণাপন্ন হতে পারে। আমি আন্দাজ করছি যে তারই ধারাবাহিকতা হিসাবেই কিন্তু গাম্বিয়া এখন আন্তর্জাতিক আদালত, যেটাকে আমরা বলি আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, সেখানে তারা এই রোহিঙ্গাদের বিরুদ্ধে যে অপরাধগুলো সংঘটিত হয়েছে তার জন্য বিচার প্রার্থী হয়েছে, এই একটা প্রক্রিয়া। দ্বিতীয় যেটা আমরা দেখছি, আইসিসি ইনভেস্টিগেশনের জন্য যে অথরাইজেশনটা দিয়েছে, যেটা মতি রহমান ভাই একটু আগে বলছিলেন, সেটাও কিন্তু আরেকটা অগ্রগতি বলবো। কারণ আইসিসির ক্ষেত্রে যে জটিলতাটা কাজ করছিল সেটা হচ্ছে যে বাংলাদেশ, আমরা আইসিসির সদস্যভুক্ত হলেও মিয়ানমার এই এই সংস্থার বা এই চার্টারে, রোম চার্টারে তারা অন্তর্ভুক্ত হয়নি। ফলে একটা আলোচনা এরকম ছিল যে তাহলে তাদেরকে আমরা কিভাবে সংশ্লিষ্ট করি বা তাদের দায়টা আছে সেটাকে আমরা কিভাবে নির্ধারণ করি। এখন মনে হয় আইসিসি তাদের প্রাথমিক বিচার বিবেচনার পর তারা এখন ইনভেস্টিগেশন চালু করার জন্য অনুমোদন দিয়েছে, এবং এটা কিন্তু আমি মনে করি যে একটা উল্লেখযোগ্য অগ্রগতি। তার কারণ হলো যে ধরনের অপরাধ সংগঠিত হয়েছে, আইসিসি একমাত্র বডি আপনি যদি মনে করেন বা আমরা যদি দেখি যেটা এই ধরনের অপরাধের জন্য বিচারের জন্য উপযুক্ত জায়গা। এখন এই প্রক্রিয়াটা শুরু হলে তারা এখানে যদি অনুসন্ধান চালায়, আমি নিশ্চিত যে অনুসন্ধানে তারা ইতিমধ্যে কিন্তু এখানে খানিকটা অনুসন্ধান তারা করে গেছেন, এবং তাকে যদি আরো একটু তারা শক্তিশালী করতে চান সেক্ষেত্রে আমার ধারণা খুব তাদেরকে কষ্ট করতে হবে না। এবং সেখানে এই দায় নির্ধারণ করা কারা এর সাথে সংশ্লিষ্ট ছিল এবং তাদের বিরুদ্ধে দায় নির্ধারণ করা কাজটা বেশি শক্ত হবে বলে আমার কাছে মনে হয় না। এবং এখন কথা হচ্ছে যে আইসিসি প্রক্রিয়াটা কত দ্রুত যাবে সামনের দিকে সেটা আমরা দেখছি, কিন্তু অপেক্ষা করছি। কিন্তু আমার ধারণা যে আন্তর্জাতিক সম্প্রদায়ের দিক থেকে বিভিন্ন ভাবে যে চাপগুলো আছে সেগুলো কিন্তু মনে রাখার মতো, এবং আইসিসি তাদের বিচার প্রক্রিয়াতে যদি তারা যেতে চান তখন হচ্ছে এই এই চাপটা একটা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমার ধারণা। আর তৃতীয় যেটা বললেন যেটা সুচি সহ কয়েকজন উচ্চ পদস্থ যারা মিয়ানমার নেতৃবৃন্দ আছে তাদের ভিতরে আর্জেন্টিনার মানবাধিকার সংস্থাগুলো যে এটা করেছে এটাও কিন্তু আরেকটা উল্লেখযোগ্য বিষয়। তার কারণ হলো যে আমরা পিনোচেট ছিলেন যিনি চীনের চিলির এক সময়কার সরকার প্রধান, তার বিরুদ্ধে এরকম ঘটনা ঘটতে আমরা বাইরে দেখেছিলাম, এবং তাকে কোনো আমার যেহেতু মনে পড়ে স্পেনে খানিকটা সময়ের জন্য আটকও করা হয়েছিল। তো এটাও একটা প্রক্রিয়া, কারণ এখানে কোনো একটা দেশেও যদি কারো দায় নির্ধারণ করা যায় বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তথ্যপত্র দিয়ে তাহলে সেটাও কিন্তু একটা আন্তর্জাতিক সম্প্রদায়ের এই বিষয়টার প্রতি মনোযোগ এবং তাদের সক্রিয় ভূমিকার পরিচয় বহন করবে বলে আমার ধারণা। এই তিনটা বিষয়কে যদি আমরা দেখি তাহলে আমার ধারণা যে এটা নিয়ে আমরা বাংলাদেশের দিক থেকে যেমন আমরা এদেরকে রোহিঙ্গাদেরকে যত দ্রুত সম্মানের সাথে নিরাপদে টেকসইভাবে মিয়ানমারে পাঠাবার জন্য সচেষ্ট আছি, তার পাশাপাশি এই ধরনের অপরাধগুলো যেগুলো সংগঠিত হয়েছে সেগুলো যে বিচার হওয়া প্রয়োজন সে উপলব্ধিটা কিন্তু আজকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে এসছে, এবং এটা আমি মনে করি যে একটা ইতিবাচক। এবং এই প্রক্রিয়াটা এখন প্রশ্ন হচ্ছে এটা কতদিন লাগবে, কিভাবে এগিয়ে যাবে। আমরা এটা সাধারণ ভাবেই জানি যে বিচারিক প্রক্রিয়াতে কিন্তু যথেষ্ট তথ্য উপাত্তের উপস্থাপনা এবং সেগুলো যাচাই বাছাইয়ের বিষয় থাকবে, সেটা হয়তো সময় লাগতে পারে, কিন্তু যে প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং এই প্রক্রিয়াটা যদি সফলতার দিকে যায় তাহলে এটা একটা দৃষ্টান্ত হবে, শুধু রোহিঙ্গা বিষয়কে নিয়ে নয়, আর সারা বিশ্বের জন্যই যে কোনো একটা জনগোষ্ঠীকে নিধন করার জন্য তাদের বিরুদ্ধে অত্যাচার অবিচার এবং যুদ্ধাপরাধ মানবতা বিরোধী অপরাধের মতো কর্মকাণ্ডগুলি করলে তার জন্য যে দায় নিতে হয় সেই কাজটাও কিন্তু প্রতিষ্ঠিত হওয়া হয়েছে কিছু কিছু জায়গাতে। আমি মনে করি এখন এই বিষয়টাতে আরো বেশি মনোযোগী হওয়া দরকার, কারণ আপনার একটা জিনিস মনে রাখতে হবে যে এখন আমরা চারদিকে যেরকম যেরকম বিশৃঙ্খলা বা যদি বলেন আপনি এই জাতিগত সংঘাতের যে প্রবণতাটা তৈরি হচ্ছে এই প্রবণতাটা কিন্তু থামাতে গেলে এই ধরনের দায়বদ্ধতাটা নিরূপণ করা বা দায়টা নিরূপণ করা খুব জরুরি হয়ে পড়ছে। কারণ আজকে যেটা আমরা রোহিঙ্গার ক্ষেত্রে দেখেছি এরকম আশঙ্কা কিন্তু অন্যান্য জায়গায় হতে পারে, হয়েছে আগে এবং ইদান সাম্প্রতিক কালে কিন্তু এই ধরনের প্রবণতা ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে, যেটা অনেককেই শঙ্কিত করা চিন্তিত করেন, এবং আমরাও খানিকটা এইসব বিষয়টা নিয়ে ভাবি যে এগুলো ইতিবাচক ধারার পরিচয় বহন করে।
জি, আবারও আবারও আপনাদের দুজনের কাছে ফিরবো, আমরা একটু কক্সবাজার থেকে ঘুরে আসি। মোয়াজ্জেম হোসেন শাকিল, আপনি শুনতে পাচ্ছেন আমাকে?
জি,
আমরা দুজন বিশেষজ্ঞের মন্তব্য শুনছিলাম, কিন্তু আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে প্রতিদিনই আপনি যাচ্ছেন ক্যাম্পে এবং রোহিঙ্গাদের সঙ্গে কথাবার্তা বলছেন, তারা গাম্বিয়া যে মামলাটি করলো সে বিষয়ে তাদের কি ধারণা, তারা কি বলছেন, তারা কি প্রত্যাশা করছেন?
হ্যাঁ, আমি আসলে বেশ কিছু রোহিঙ্গার সাথে কথা বলেছি, তারা খুবই খুশি হয়েছেন। তাদের কাছে এই যে তিনটি বিচার প্রক্রিয়া সবগুলিরই খবরই তারা পেয়েছেন এবং সবগুলোতেই তারা খুবই ইতিবাচক হিসেবে দেখছেন। এবং গাম্বিয়ার যে মামলা, তারপর আর্জেন্টিনার আদালতের যে মামলা এবং আইসিসি আন্তর্জাতিক অপরাধ আদালতের যে একটা সবুজ সংকেত ঘটনা তদন্তের, সবগুলি তারা জেনেছেন। এবং এটার পরে তারা গাম্বিয়ার মামলায় যে কানাডা সমর্থন করেছে এই বিষয়টাও তারা জেনেছে এবং তারা বিষয়গুলোকে খুবই ইতিবাচক হিসেবে দেখছেন। এবং সবচেয়ে বেশি তারা আশ্চর্য হয়েছেন যে গাম্বিয়ার মতো একটা দেশ, যে দেশটি কিনা খুব বেশি দিন হয়নি তারা একটা গণতান্ত্রিক একটা প্রক্রিয়া এসেছে, তো তারা আশা করছে এই প্রক্রিয়ার গাম্বিয়া থেকে শিক্ষা নিয়ে হয়তো মিয়ানমারও একটা গণতান্ত্রিক একটা দেশে একটা লোককে মানে বুঝবে।
জি শাকিল, আপনি আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আবারও ফিরব অন্য কোনো বিষয় নিয়ে আপনার কাছ থেকে জানার জন্য রোহিঙ্গাদের ভাবনা। কিন্তু আমরা একটু যেতে চাই আমাদের দুজন অতিথির কাছে, সেক্ষেত্রে প্রথমে একটু যেতে চাই সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির আপনার কাছে। মামলা হয়েছে এবং আমরা এটাও তো জানি যে গাম্বিয়ার যে মামলা হলো এ বিষয়ে যদি আন্তর্জাতিক সম্প্রদায় অথবা উন্নত বিশ্ব যদি প্রকাশ্য সমর্থন বিবৃতি না দেয় তাহলে এটাই অনেক বেশি চাপ তৈরি করবে বা আইনি প্রক্রিয়াটি খুব দ্রুত সম্পন্ন হবে এমনটা প্রত্যাশা করা বোধহয় বেশি প্রত্যাশা করা হয়ে যাবে। হুমায়ুন কবির, আপনি কি মনে করেন বিশ্ব নেতাদের এক্ষেত্রে কি ভূমিকা, উন্নত দেশগুলোর কি ভূমিকা হওয়া উচিত?
ধন্যবাদ আপনাকে আবারও। তো আপনি যেমনটা বলছিলেন, আসলে এখানে আমরা একটা মিশ্র অবস্থা কিন্তু দেখছি। যেমন ধরেন আন্তর্জাতিক সম্প্রদায় যখন বলি সেখানে আমরা রাষ্ট্র কাঠামোর দিকে যদি দেখি তাহলে মোটামুটি ভাবে বলা চলে যে বেশিরভাগ রাষ্ট্রই এবং যাদেরকে আমরা প্রভাবশালী রাষ্ট্র বলে মনে করি তাদের মধ্যে দুটি রাষ্ট্র বাদে প্রায় সকলেই কিন্তু এই রোহিঙ্গা সমস্যাটা যে একটা জটিল সমস্যা, এটা যে একটা আন্তর্জাতিক, এটা যে একটা মানবিক সমস্যা, এটা একটা আঞ্চলিক সমস্যা এবং ভবিষ্যতের জন্য এইটা একটা সমস্যা হতে পারে এবং এখানে যে অপরাধ সংঘটিত হয়েছে এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু এক ধরনের ঐক্যমত আছে। এবং এখন কথা হচ্ছে যে সেই জায়গায় এখন পানিশমেন্ট বা ধরেন এই বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দায় নির্ধারণ করার বিষয়টা দিয়ে এখানে খানিকটা দ্বিমত আছে, এটা সত্যি কথাই বলা চলে। এবং সেই ক্ষেত্রে ধরেন যেমন এই যে আইসিসির প্রক্রিয়াটা গিয়ে শেষ পর্যন্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পর্যন্ত যেতে পারে তেমন সম্ভাবনাটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। এবং সেই ক্ষেত্রে গিয়ে চীন, রাশিয়া এই দুজন স্থায়ী সদস্য নিরাপত্তা পরিষদ পরিষদে তারা কি ভূমিকা পালন করেন সেটা আমরা এখনো জানি না। কারণ আমরা যেটুকু দেখেছি যে তারা এই মুহূর্তেই এই ধরনের বিচার প্রক্রিয়ার ব্যাপারে খুব ইতিবাচক অবস্থান কে সমর্থন করবেন এটা মনে হয় না। তবে এটাও মনে রাখতে হবে যে এই এখন আন্তর্জাতিক ভাবে ধরেন যে ধরনের এই রোহিঙ্গাদের অপরাধের, রোহিঙ্গাদের বিরুদ্ধে যে সংঘটিত অপরাধ এগুলো যে নৃশংস অপরাধ এবং এটাতে বড় ধরনের মানবতা বিরোধী অপরাধ হয়েছে এই বিষয়টা কিন্তু রাষ্ট্র কাঠামোর বাইরেও আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্যান্য, আপনি যদি বলেন আন্তর্জাতিক সম্প্রদায় বলতে এখানে আমি সিভিল সোসাইটি অর্গানাইজেশন যদি বলি, হিউম্যান রাইটস অর্গানাইজেশন যদি বলি, বিভিন্ন সংস্থার কথা যদি বলি, জাতিসংঘের কথা যদি বলি, জাতিসংঘ বলতে আমি এখানে জাতিসংঘ সংস্থা হিসাবে দেখছি, জাতিসংঘ সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে অন্যান্য কর্মকর্তারা কিন্তু এই বিষয়ে যথেষ্ট পরিমাণে সরব থেকেছেন। এই জায়গাগুলোর চাপ কিন্তু আছে এবং এই চা মানে বৃহৎ একটা শক্তি এই ব্যাপারে তারা তাদের এক ধরনের প্রতিরোধ তারা দাঁড় করালেও সেই প্রতিরোধটা যে তারা খুব শক্তভাবে দাঁড় করাতে পারছেন না
একটি প্রশ্ন, সেটি হচ্ছে চীন এবং ভারত বরাবরই বলছে তারা রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশের পাশে রয়েছে, কিন্তু আমরা যখনই দেখছি যে আন্তর্জাতিক মঞ্চে এই সংক্রান্ত বিষয়ে যখন ভোটাভুটির বিষয় আসে, তখন তারা হয় বিপক্ষে অথবা নীরব ভূমিকায় থাকেন। এই বাস্তবতায় গাম্বিয়ার এই মামলা কোনো ভবিষ্যৎ আপনার কাছে কি মনে হয়?
এখানে একটা ইতিবাচক, আপনি যেটা বলছেন আপনার সাথে আমি মোটামুটি একমত, কিন্তু তার পাশাপাশি এটাও রাখতে হবে যে গাম্বিয়া কিন্তু এককভাবে মামলাটার মধ্যে না, গাম্বিয়ার পেছনে কিন্তু ওআইসি সমর্থন আছে এবং ওআইসি ভুক্ত দেশগুলোর সমর্থনটা কিন্তু এটা একটা শক্তি হিসাবে পরিগণিত হয়, যদিও ওআইসি কতটা সক্রিয় কতটা কার্যকর এগুলো নিয়ে বা বিভিন্ন সময় প্রশ্ন উত্থাপিত হয়, কিন্তু এই বিষয়টাতে ওআইসির ভূমিকা একটা আমি মনে করি যে একটা ইতিবাচক উপাদান, সেই উপাদানটা কতটা সক্রিয় থাকবে সেটা সেক্ষেত্রে আমাদেরও খানিকটা ভূমিকা পালন করতে হবে বলে আমি মনে করি, কারণ এটা আপনি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখতে পারেন। বাংলাদেশ ওআইসি কে নিয়ে কিন্তু জাতিসংঘে সাধারণ পরিষদের যে প্রস্তাবগুলো, প্রথম প্রস্তাবটা ওআইসি সমর্থন মানে সমর্থন করেছিল সামষ্টিকভাবে, তো কাজে এখনো সেটা তারা করে আমার ধারণা, এবং এই ক্ষেত্রে গত সাধারণ পরিষদের চলাকালীন সময় তো ওআইসির মিটিং কিন্তু সিদ্ধান্ত হয়েছিল যে ওআইসি এই বিষয়টা নিয়ে যাবে আন্তর্জাতিক আদালত, এবং গাম্বিয়া তারপর তারই অংশ হিসেবে সেখানে গেছে। তো কাজেই এখানে আমরা যখন ওআইসি বলি তখন কিন্তু আমরা অনেকগুলো দেশের কথা বলি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ে অনেকগুলো দেশেরই অনেক অন্যান্য দেশের সাথে যোগাযোগের একটা সুযোগ আছে, এবং এখানে এখন আন্তর্জাতিক ভাবে আমাদের যারা ওআইসি সদস্যভুক্ত বেশ কয়েকজন দেশের নেতৃবৃন্দ আছেন যাদের যথেষ্ট পরিমাণে আন্তর্জাতিক ভাবে প্রভাব আছে বলে মনে করা হয়, তো আমরা যদি সেক্ষেত্রে তাদের সহযোগিতাটা পাই তাহলে আমার ধারণা যে এই বিষয়টা সামনের দিকে নিয়ে যাওয়ার মতো একটা সুযোগ
হবে।
আমি শুধু গাম্বিয়াকে গাম্বিয়া হিসেবে দেখবো না, আমি এটাকে একটা বড় ওআইসির অংশ হিসেবে আমি দেখবো, তারা শুধু নেতৃত্ব দিচ্ছেন।
জি, আমরা আবার একটু যেতে চাই অ্যাডভোকেট রাজিয়া সুলতানা আপনার কাছে, কিন্তু তার আগে আমাদের সঙ্গে একজন শ্রোতা রয়েছেন টেলিফোনে, তার প্রশ্নটা নিয়ে আপনাদের কাছে ফিরবো। এবং আমাদের এই অনুষ্ঠানটি আসলে ফেসবুকেও দেখা যাচ্ছে এবং অনেক দর্শক মন্তব্য করেছেন, তাদের মন্তব্য প্রশ্ন নিশ্চয়ই আপনাদের কাছে তুলে ধরব। শুরুতে একটু শ্রোতা, আপনার কাছে অনুরোধ, আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন অথবা মন্তব্যটি করুন। হ্যালো, জি,
পঞ্চগড় বাংলাদেশ থেকে বলছিলাম, ডালিম কুমার।
জি ভাই বলুন।
আমি প্যানেলের কাছে আমার একটা জিজ্ঞাসা, ছোট্ট জিজ্ঞাসা, যে যেখানে পাকিস্তান, স্বয়ং পাকিস্তান, সৌদি আরব, অন্যান্য আরব দেশগুলো, মুসলিম কান্ট্রিগুলো এই সামান্য রোহিঙ্গা বিষয়টাকে নিয়ে তারা মাথা ঘামাচ্ছে না, এই গাম্বিয়া এই আইসিসি তে যে আবেদন জানিয়েছে মানে মামলা করেছে, কতটুকু বাংলাদেশের অনুকূলে আসবে কি আসবে না? আপনারা যদিও একজন বিজ্ঞ বললেন যে আশাবাদী মন্তব্য শোনালেন, কিন্তু বাস্তব প্রেক্ষাপট কতটুকু দেখাচ্ছে আমাদের?
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে এই বিষয় নিয়ে আলোচনা করছি এবং হুমায়ুন কবির বলেছেন, আবারও নিশ্চয়ই যদি তিনি কিছু যুক্ত করতে চান তিনি বলবেন। আমরা একটু অ্যাডভোকেট রাজিয়া সুলতানা আপনার কাছ থেকে জানতে চাই, বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় 11 লাখের বেশি রোহিঙ্গা, সেক্ষেত্রে এই আইনি প্রক্রিয়ায় বাংলাদেশের কি ভূমিকা রোহিঙ্গা প্রতিনিধি হিসেবে আপনি প্রত্যাশা করছেন? একই সঙ্গে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের অন্য দেশ বা সংস্থার কাছে আপনাদের কি প্রত্যাশা?
ধন্যবাদ। আমি প্রথমে বলবো বাংলাদেশ যে এতগুলো মানুষকে নিঃস্বার্থে শেল্টার দিয়েছে, এটা অনেক বড় ব্যাপার, যেহেতু বাংলাদেশের নিজেরই প্রবলেমে আছে এবং এত বড় একটা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়াটা কিন্তু সহজ কথা না, এবং এখানে কিন্তু বিভিন্ন সমস্যা সম্মুখীন হচ্ছে কিন্তু বাংলাদেশি। হ্যাঁ, মানবতার খাতিরে হয়তো এই মানুষগুলিকে শেল্টার দিয়েছে, কিন্তু এখন 2 বছর হয়ে গেছে এবং তার আগেও কিন্তু এসেছে এবং ওরাও কিন্তু এখনো যেতে পারে নাই। সেই ক্ষেত্রে বাংলাদেশকে আরো, হ্যাঁ, আমি যেটা যেমন 90-তে এসছি মানে তখন একটু কম করে এসছে, যেমন 30,000-40,000 মতো আগে কিন্তু রেজিস্টার ক্যাম্পে রোহিঙ্গা রয়ে গেছে এখনো, কিন্তু এটা যেটাকে বলে মানে প্রপার মেকানিজম নিয়ে কিন্তু ওটা ওরা ফিরে যেতে পারে। এবং আবার এই যেটাকে বলে 1 মিলিয়ন, যেটাকে বলে 10 লাখ বলতে পারে, 8 লাখও বলতে পারে, সব মিলে এরা এসছে এবং এদেরকে কিন্তু যেতে হবে। এবং এই ক্ষেত্রে বাংলাদেশকে অনেক যেটা বলে ডিপ্লোমেটিক ভাবে আরো অগ্রসর হতে হবে এবং ঠিক ভাবে জিনিসগুলো হ্যান্ডেল করতে হবে। এবং শুধু এখানে যে গাম্বিয়া আইসিসি কোর্টে গেছে এবং এখানে কিন্তু আমরা বলতে পারবো না যে মানুষগুলি যেতে পারবে। এক্ষেত্রে কিন্তু বাংলাদেশকে অন্যান্য কান্ট্রিতে মানে অতি মানে সমর্থন দিতে হবে যে এই মানুষগুলোকে আমরা কিভাবে সিকিউর পাঠাতে পারি। প্রথম যেটা সবচেয়ে বেশি সমস্যা যেটা সম্মুখীন হচ্ছে আমাদের বাংলাদেশ, এই যেটা সিকিউরিটিটা, ওটা কিন্তু ওরা নিশ্চিত করতে পারছে না। কারণ যেখানে ইউএনই নিশ্চিত করতে পারছে না, সেখানে কিন্তু এই মানুষগুলো সিকিউরিটি না পেলে যেতে পারবে না। মানে এই ক্ষেত্রে বাংলাদেশকে কিন্তু এই জিনিসটা যেটাকে বলে শিওর হতে হবে যে আদৌ এই মানুষগুলো গেলে ওখানে সার্ভাইভ করতে পারবে কিনা। তো এই জিনিসটা মানে বেশি করে মানে যেটা বলে মানে মানে লক্ষ্য রাখতে হবে আর কি। কারণ ফার্স্ট যখন আপনি রোহিঙ্গাদের সিচুয়েশনের প্রশ্নটা আসছে, ওরা বলছে আমরা সিকিউর হলে যাব, আমাদের রাইট হলে যাবো, কিন্তু ফার্স্ট যে জিনিসটা হচ্ছে সিকিউরিটি। এবং এই সিকিউরিটি কিন্তু নিশ্চিত করা কিন্তু বাংলাদেশের একটা দায়িত্ব হয়ে গেছে। কারণ এই মানুষগুলো তো আর সারা জীবন এখানে থাকতেও পারবে না আর এখানে রাখাও যাবে না। যখন ওদের যেতে হবে তো জিনিসটা আরো মানে স্ট্রংলি ডিপ্লোম্যাটিকলি মানে মেনটেন করতে হবে, যেটা আমি মনে করি। আমি জানি যদি পারে বাংলাদেশই পারবে। এবং যেহেতু এটা গাম্বিয়া দিয়ে যেটাকে বলে আইসিসি কোর্টে কেস ফাইল করছে, শুধু গাম্বিয়া ভূমিকা না, এখানে গাম্বিয়া অনেক বাংলাদেশের ভূমিকাটা আমি বড় করে দিচ্ছি। কারণ বাংলাদেশ একমাত্র বাংলাদেশই কিন্তু ধারে ধারে গিয়ে জিনিসটা সম্বন্ধে সবাইকে মানে আইডিয়া দিয়েছে। এবং ওআইসি এখানে প্রথম দিকে কিন্তু ওআইসি আইসিসি থেকে কিন্তু মানে অত কিছু আশা করে নাই, কিন্তু লাস্ট মুমেন্টে কিন্তু গিয়ে কিন্তু আইসিসিতে ওরা মানে একত্রিত হয়েছে। এবং এটাতে কিন্তু বাংলাদেশ অনেক বড় ভূমিকা পালন করেছে, এটার জন্য বাংলাদেশকে অনেক ধন্যবাদ। এবং আমি জানি বাংলাদেশ স্ট্রংলি এটা সামনে হ্যান্ডেল করতে পারবে, এবং যদি কেউ পারে এটা বাংলাদেশকেও পারবে।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ হুমায়ুন কবির। আপনার কাছে যাব, তার আগে বেশ কয়েকটা প্রশ্ন আপনার কাছে তুলে ধরে তারপর আপনার মন্তব্য চাইব। প্রথমেই এনামুল হক, তিনি প্রশ্ন করেছেন এবং একসঙ্গে মন্তব্যও বলতে পারেন, সকল দেশের বিশেষ করে মুসলিম দেশগুলোরই আইসিসিতে মামলা করা প্রয়োজন, আপনারা কি মনে করেন? আতাউর রহমান রঞ্জু, তিনি বলেছেন ওআইসি কি করছে, জাতিসংঘ মানে তিনি বলতে চাইছেন যে এই সংস্থাগুলো কি করছে। এবং আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, সংস্থা হিসেবে কি কোনো দেশের বিরুদ্ধে মামলা করা সম্ভব? সিদ্ধার্থ ভট্টাচার্য, তিনিও বলেছেন ওআইসিও চেষ্টা করলে রোহিঙ্গা ইস্যুতে সমাধান করতে পারে, ক্রমশ পরিস্থিতি খারাপ হচ্ছে। আরও অনেক অনেক প্রশ্ন, আমি সব প্রশ্ন পড়তে গেলে অনেক সময় লেগে যাবে, আমি সেসব প্রশ্নগুলো আর না পড়ে এই তিনটা প্রশ্ন সহ হুমায়ুন কবির আপনার কাছ থেকে মন্তব্য চাইব।
ধন্যবাদ আপনাকে। আসলে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস,
জি,
এবং সেই জায়গাতে যেতে গেলে কোনো রাষ্ট্রকে যেতে হবে, কারণ এটা আন্তঃরাষ্ট্রীয় সংগঠন।
জি,
তো আন্তঃরাষ্ট্রীয় সংগঠন হিসাবে সংস্থাগুলোর চাইতে রাষ্ট্র হিসাবেই যেতে হয়। এবং গাম্বিয়ার উপস্থিতিটা বা গাম্বিয়া এই মামলাটা করার পেছনে সেই যুক্তিতে কাজ করছে, পেছনে ওআইসি আছে। কিন্তু এটা তো যেটা বললাম যে গত সাধারণ পরিষদের বা চলতি সাধারণ পরিষদেই বলবো, সিদ্ধান্ত হয়েছিল নিউ ইয়র্কে যে ওআইসি সেটা করবে, এবং গাম্বিয়া ওআইসির প্রতিনিধি হিসাবেই কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গেছে। কাজে এখানে যদি প্রশ্ন এসে থাকে বা কারো কোনো সন্দেহ থেকে থাকে যে ওআইসি কোনো ভূমিকা পালন করছে কিনা, তাহলে আমি একটু এখানে পরিষ্কার করতে চাই যে ওআইসি এই ভূমিকা, এই ধরনের ভূমিকা আছে ইতিমধ্যে। এবং আরো একটু যোগ করে দিই, সেটা হচ্ছে যে জাতিসংঘের 2017 সালে আমরা যে প্রস্তাব, প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদে যে প্রস্তাবটা পাশ হয় এই বিষয়টাতে, সেটারও কিন্তু সমর্থক ছিল ওআইসি। কাজে ওআইসি কূটনৈতিক ভাবে এবং এখন বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে তারা কিন্তু আর সক্রিয় আছে। তবে আমরা যেভাবে তাদের প্রত্যাশা করি হয়তো সেভাবে আমরা তাদেরকে পাচ্ছি না, সংস্থা হিসাবে অন্তত তাদের অতটা সক্রিয়তা দৃশ্যমান হচ্ছে না। আর অন্যান্য যে আপনি যেমনটা বলছিলেন একটু আগেও যেটা প্রশ্ন এসেছিল যে এই বিচারিক প্রক্রিয়া একটু দীর্ঘায়িত প্রক্রিয়া, এটা সকলেই আমরা জানি। এখন এখানে দুই ভাবে আমি জিনিসটাকে দেখতে চাইবো, সেটা হচ্ছে যে রাজিয়াপা যেটা বললেন যে রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসন করা, তা মানে নিরাপদে সসম্মানে টেকসই ভাবে তাদের অধিকার সহ মিয়ানমারে ফেরত যাওয়া, এই কাজটা আমরা এটাকে স্বল্পমেয়াদী বা মধ্যমেয়াদী কাজ হিসাবে দেখতে পাই, কারণ এইটা জরুরি দরকার এবং বাংলাদেশ এই কাজটার জন্য সক্রিয় আছে। মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘে তো কথা বলেছেন, অতি সম্প্রতি বিভিন্ন জায়গাতে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়কে সচেতন করবার চেষ্টা করছেন যে এই সমস্যাটা দ্রুত সমাধান না হলে কিন্তু এটা একটা আঞ্চলিক জটিলতা বা নিরাপত্তার জন্য একটা সংকট তৈরি করতে পারে, সেটা দিয়ে তিনি কিন্তু সকলকে সজাগ করছেন এবং দ্রুত যাতে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয় এবং মিয়ানমার যাতে এদের যাওয়ার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে সেটার প্রতিও কিন্তু তিনি বারবার জোর দিচ্ছেন। এটা হলো আমি যদি বলি স্বল্পমেয়াদে এবং মধ্যমেয়াদে এটা আমাদের কাজ। এখন আপনি দীর্ঘমেয়াদে যে বিচারিক প্রক্রিয়াটা কথা বলছেন এটা দীর্ঘমেয়াদের কাজ হিসেবে যাবে, তার কারণ হলো যে এই বিচার প্রক্রিয়া কতদিন লাগবে সেটা বলা মুশকিল। আপনি আইসিসি পর্যায়ে বলেন, আইসিসি পর্যায়ে বলেন, আর্জেন্টিনা পর্যায়ে বলেন, তিন পর্যায়েই বিচারিক প্রক্রিয়া কতটা সময় লাগবে এটা বলা নিশ্চিত করে বলা যায় না, এবং সে কিন্তু এটা দৃষ্টান্ত হিসেবে ভবিষ্যতে যাতে এই ধরনের অপরাধ সংগঠিত না হয়।
জি হুমায়ুন কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজিয়া সুলতানা আপনাকেও ধন্যবাদ, মজমুসুল শাকিল আপনি আমাদের সঙ্গে ছিলেন, মাঠ প্রচার খবর জানিয়েছেন, আপনাকেও ধন্যবাদ। যাদের প্রশ্ন এবং মন্তব্য নিতে পারলাম না তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আজকের মতো আলাপন এখানেই শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।